ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মিয়ানমারের সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া মানব পাচারের শিকার 125 জন বাংলাদেশিকে মঙ্গলবার ওই দেশের কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
গত 6.5 বছরের মধ্যে বাজারে অশোধিত তেলের দর এই প্রথম ব্যারেল প্রতি $40 নিচে নেমে গেল।
আরও থাকবে অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমামের সাক্ষাৎকার।
লোকে মনে করতো যে চায়নার যে অগ্রগতি এই নিয়ে এতে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখন মার্কেটের বিচার হচ্ছে যে এটা বোধহয় ওই সিলিং এ পৌঁছে গেছে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। চীনের কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার উচ্চ ঋণের হার কমানোর পর থেকেই সাংহাই স্টক মার্কেটে 6.7% মূল্যপতন ঘটে, যা গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন। চীনের শেয়ার বাজারের এই মূল্যপতন বিশ্বের সর্বত্র স্টক মার্কেটের উপর বিরূপ প্রভাব ফেলেছে। চীনের পিপলস ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, 1 বছর মেয়াদী ঋণের সুদের হার বুধবার থেকে কমিয়ে 4.6% করা হচ্ছে, যা গত নভেম্বরের পর থেকে 5ম বারের মতো কমানো হলো। চীনের অর্থনীতির বর্তমান স্লথগতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সুদ কমিয়ে ঋণ সুবিধা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়, উৎপাদন খাতের দুর্বল অবস্থা সোমবার থেকে চীনের শেয়ার বাজারের উপর বিরূপ প্রভাব ফেলে এবং মূল্যপতন শুরু হয়। এর প্রভাব পড়ে বিশ্বের সমগ্র স্থানেই অর্থনীতিতে। এশিয়ার প্রায় সকল ইন্ডেক্স, ব্রিটেনের শেয়ার বাজার, জার্মান, ফ্রান্স এবং ইউরোপের সর্বত্রই শেয়ার বাজারের মূল্য পতন এবং বৃদ্ধি ঘটছে একের পর এক। বিশ্ব সংবাদের পর এ নিয়ে রয়েছে বিস্তারিত একটি বিশ্লেষণ। ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েন স্পষ্ট ভাষায় বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা যায় না। 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েন স্পষ্ট ভাষায় বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা যায় না। 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অপরাধের তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের বিচারের আওতায় আনা উচিত। একই দিনে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। তিনি বলেন, র্যাবের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে অপরাধ করলে তার বিচার হবে, কোনো সদস্যের অপরাধের জন্য বাহিনী হিসাবে র্যাবের বিচার হতে পারে না। ওদিকে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরজুমিয়াকে অপহরণ ও বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। নিহত আরজুর বড় ভাই মাসুদ রানার দায়ের করা এক নালিশি মামলা আমলে নিয়ে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মঙ্গলবার এই আদেশ দেন। বাংলাদেশে এই ধরনের আদেশ নজিরবিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 16 আগস্ট এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে আরজুকে আটক করা হয়। পরে তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়। এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে দায়ের করা নালিশি মামলায় র্যাব 2-এর অধিনায়ক সহ 4 জনকে আসামি করা হয়। র্যাব 2-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে এরই মধ্যে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
হাঙ্গেরির কর্তৃপক্ষ 2015 সালে দেশটিতে 1 লক্ষেরও বেশি নতুন অভিবাসী তালিকাভুক্ত করেছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। গত সোমবারেই 2100 অভিবাসী সীমান্ত পেরিয়ে হাঙ্গেরিতে ঢুকেছে, যা এ যাবৎকাল একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীর আগমনের রেকর্ড। সিরিয়া ও ইরাক এবং আফগানিস্তান থেকে হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর অতিক্রম করে গ্রিসে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ মেসিডোনিয়ায় তাদেরকে থামানোর চেষ্টা করেছে। শুক্রবার এবং শনিবার পুলিশের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষও ঘটেছে। জাতিসংঘ অভিবাসী এবং শরণার্থী সংস্থা জানিয়েছে, তারা ধারণা করছে আগামী কয়েকদিনে অভিবাসীর আগমন আরও বাড়বে এবং দৈনিক 3000-এরও বেশি মানুষ গ্রিস থেকে মেসিডোনিয়ায় আসবে। ওদিকে মিয়ানমারের সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া মানব পাচারের শিকার 125 জন বাংলাদেশিকে মঙ্গলবার ওই দেশের কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছে 20-25 জন শিশু কিশোর, জানিয়েছেন কক্সবাজারের 17 BGB ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম। জহুরুল আলম ঢাকা থেকে জানাচ্ছেন বিস্তারিত।
বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমারের অভিবাসী দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বান্দরবন জেলার নাইখাংছড়ির ঘুমধুম সীমান্তের কাছে এক পতাকা বৈঠকের পর বাংলাদেশিদের হস্তান্তর করা হয় বিজিবির কাছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে 20-25 জন শিশু কিশোরও রয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারে অবস্থানরত বিজিবি 17 ব্যাটেলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম। কর্মকর্তারা জানিয়েছেন এ নিয়ে এ পর্যন্ত 5 দফায় 501 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে মিয়ানমার থেকে। তবে এখনও 325 জনের মতো বাংলাদেশি ফেরত আসার অপেক্ষায় রয়েছেন বলে কর্মকর্তারা জানান। এদিকে কক্সবাজার রুট দিয়ে বিদেশে, বিশেষ করে মালয়েশিয়াতে মানব পাচারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কক্সবাজারে অবস্থানরত সাংবাদিক রাসেল চৌধুরীর কাছে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জানতে চাইলে তিনি বলেন,
সমগ্র পথে মানব পাচার ভয়াবহ আকার ধারণ করে। এটা গোপনে, প্রথম দিকে গোপনে হলেও পরে তা লেখালেখি এবং মিডিয়ার কারণে জানাজানি হয় এবং সমুদ্র পথে যাওয়াটা অনেক বিপজ্জনক হয়।
তিনি অবশ্য বলেছেন, দালাল চক্র এখনো সক্রিয় রয়েছে এবং কক্সবাজার রুট ছেড়ে অন্য কোনো পথে তারা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে কিনা তা বলা কঠিন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড পুলিশ ইন্টেলিজেন্স ব্যুরো এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তকারীরা জানতে পেরেছেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের পর সাবেকগঞ্জের মডিউল ভেঙে যাওয়ায় নতুন করে ফের সংঘবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে জঙ্গি জেহাদিরা। এই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করেছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সম্প্রতি পশ্চিমবঙ্গে বর্ধমান হাতিয়া প্যাসেঞ্জার ট্রেনের কামরা থেকে উদ্ধার হওয়া আরডিএক্স সহ অন্যান্য বিস্ফোরক ও বিস্ফোরণের সামগ্রী ইন্ডিয়ান মুজাহিদিন ও জামাতুল মুজাহিদিনের সম্মিলিত ঝাড়খণ্ড মডিউলের জন্য জোগাড় করা হয়েছিল বলে তদন্তে গোয়েন্দারা জেনেছেন। বিস্ফোরক উদ্ধারের ঘটনা তদন্তে নেমে ঝাড়খণ্ড পুলিশ ইন্টেলিজেন্স ব্যুরো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর তদন্তকারীরা জেনেছেন, রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর সাহেবগঞ্জের মডিউল ভেঙে যাওয়ায় নতুন করে ফের সংঘবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে জঙ্গি জেহাদিরা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিকে ভিত্তি করে সেই মডিউল গড়ে তুলতে চাইছে ইন্ডিয়ান মুজাহিদিন। এখান থেকে তারা পশ্চিমবঙ্গ, অসম ও ঝাড়খণ্ডে জঙ্গি জেহাদি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে টাকার মূল্যের পতন আর অশোধিত তেলের দাম পড়ে যাওয়ায় ভারতের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিবেদক গৌতম গুপ্ত।
গত 6.5 বছরের মধ্যে বাজারে অশোধিত তেলের দর এই প্রথম ব্যারেল প্রতি $40 নিচে নেমে গেল। এটা যেমন ভারতের পক্ষে অত্যন্ত সুসংবাদ, পাশাপাশি উদ্বেগ বেড়েছে ডলারের পাশে ভারতীয় টাকার অবমূল্যায়নের ঘটনা। তেলের দাম প্রতি $1 কমে গেলে ভারতের আমদানি ব্যয় কমে যায় $6,500 কোটি। আবার ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন ঘটলে প্রতি এক টাকায় ভারতের আমদানি ব্যয় বেড়ে যায় $7,455 কোটি। এখনো পর্যন্ত টাকার দাম সেভাবে পড়েনি। অন্যদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলি 2015-16 অর্থবছরের বাজেটে তেল আমদানির ব্যয়ের হিসেব করার সময় ব্যারেল প্রতি $70 দাম ধরে নিয়েছিলেন, কিন্তু তার তুলনায় তেলের দর অনেকটাই নেমে যাওয়ায় কমছে আমদানির ব্যয়, কমছে তেলজাত সামগ্রীগুলির জন্য সরকারের ঘাড়ে ভর্তুকির দায়ও। গত অর্থবছরে ভারত $112 বিলিয়ন ব্যয় করে আমদানি করেছিল 189 মিলিয়ন টন তেল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ায় যুদ্ধ করবার লক্ষ্যে স্পেন এবং মরক্কো থেকে তাদের দলের জন্য যোদ্ধা নিয়োগের চেষ্টায় কর্তৃপক্ষের কাছে 14 জন ধরা পড়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মাদ্রিদের দক্ষিণে সান মার্টিন ডে লা ভেগা এবং উত্তর মরক্কোয় 5টি স্থান ক্যাসাবলঙ্কা, ফেজ, নাদোর, আল হোসেমিয়া ও দ্রিওএইচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর দামাতুরায় এক আত্মঘাতী নারী বোমা হামলাকারীর হামলায় অন্তত 5 ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ওই শহরের একটি বাস স্টেশনের প্রবেশমুখে করা হামলায় আহত হয়েছে আরও 28 জন। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সম্প্রতি ওই অঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অপহরণকৃত তরুণী এবং নারীদেরকে ব্যবহার করছে বলে জানানো হয়। মঙ্গলবার দক্ষিণ জাপানে শক্তিশালী এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, যাতে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। জাপান সাগর থেকে ধেয়ে আসা টাইফুন গনি নামের ওই ঘূর্ণিঝড় গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এলাকার 1 লক্ষ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় সফররত যুক্তরাষ্ট্রের 2 কূটনীতিক বলেছেন, 26 বছরের গৃহযুদ্ধ অবসানের পর দেশটিতে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে শ্রীলঙ্কার নতুন সরকার ইতিবাচক কর্মকাণ্ড চালাচ্ছেন। ওই 2 কূটনীতিক হচ্ছেন এশিয়া, মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিশওয়াল এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম মালিনোভস্কি। দক্ষিণ সুদানে 20 মাসের গৃহযুদ্ধ অবসানে বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট সালভা কির। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। একটু আগে খবরই শুনেছেন, চীনের শেয়ার বাজারে প্রচণ্ড অধোগতি দেখা দিয়েছে, এর প্রভাব অন্যান্য দেশের শেয়ার বাজার এবং অর্থনীতিতেও দেখা যাচ্ছে। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাথে এক সাক্ষাৎকারে এ সম্পর্কে অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম তার মতামত প্রকাশ করেন। তার সাথে কথা বলেছেন শগুফতা নাসরিন কুইন।
ডক্টর হাসান ইমাম, চীনের অর্থনীতিতে ধস নামায় সারা বিশ্বের অর্থনীতিতে তার প্রভাব দেখা দিয়েছে, এ বিষয়ে আমাদের শ্রোতাদের একটু বুঝিয়ে বলবেন?
অর্থনীতিতে ধস নেমেছে এ কথাটি সম্পূর্ণ সঠিক না, সেটা এখনো বোঝা যাচ্ছে না, ভবিষ্যতে হতে পারে। মূলত এটা স্টক মার্কেট যেখানে ফাটকাবাজি চলে সেখানে এই ঘটনাটা হয়েছে এবং সেটা আমি বুঝিয়ে বলছি। এটাও তো জানা যাচ্ছে যে এই স্টক মার্কেটে এই পরিবর্তন, ডাউনওয়ার্ড পরিবর্তন, সেটা সংক্রামক ব্যাধি যেটাকে বলে কন্ট্রাজিয়ান, সেটা ইউরোপ, এশিয়া, ইউএসএ যে ছড়িয়ে পড়েছে। এতে কেন হয়েছে যে স্টক মার্কেটের এই অবস্থা? লোকে মনে করত যে চায়নার যে অগ্রগতি ইনভেস্টমেন্ট এবং কনস্ট্রাকশন এই নিয়ে এর থেকে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখন মার্কেটের বিচার হচ্ছে যে এটা বোধহয় ওই সিলিংয়ে পৌঁছে গেছে, এখন এর থেকে আরও কমে আসবে অগ্রগতি। 2014-এ যে 7.4% গ্রোথের কথা বলা হয়েছে সেটা, সে সম্পর্কে মার্কেটের বিশ্বাস অনেক কম এবং এখন ইকোনমিস্টরা এটা খতিয়ে দেখবে। তো এখন স্টক মার্কেটের অবস্থাটা চাইনিজ কেমন করে হলো, আমি এর এফেক্টটা ওই ইউরোপ, এশিয়া, ইউএসএ এর উপরে পরে বলছি। যে লোকে সাধারণত স্টক মার্কেট এই চায়নাতে, এটা ওই আমেরিকার মতো না, এটি ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা চালায়, দ্যাট বেশিরভাগই ওই মাম অ্যান্ড পপ ইনভেস্টার্সরা, তারা এতে ইনভেস্ট করে আর কি। যখন দেখা যাচ্ছে যে অন্য কোথাও ইনভেস্টমেন্টের এত সুবিধে হচ্ছে না, তখন তারা এখানে কিনেছে। এবং শেনজেন স্টক মার্কেট যেটা আর কি, এটা সবচেয়ে বড়, সেখানে অ্যাভারেজ গড়পড়তা প্রাইস আর্নিং রেশিও হচ্ছে 70 থেকে 1, তার মানে হচ্ছে বাৎসরিক আয় 1.3-এর মতন। এবং এর সঙ্গে তুলনা করলে ডাও জোন্স আমেরিকায় সেখানে এই এই গড়পড়তা হচ্ছে 16:1, তার মানে বছরে বাৎসরিক আয় 6%। অতএব এটা হচ্ছে যে চাইনিজ স্টক মার্কেটে খুব ওভারহিটিং হয়ে গেছে, যার ফলে এই ঘটনা শুরু হয়েছে। কেমন করে শুরু হলো? লোকের ধারণা ছিল যে যদিও এই স্টক মার্কেটে যদিও ওভার প্রাইস, তাহলেও সরকার এমনভাবে ইনভেস্টমেন্ট করবে, ম্যাসিভ স্টিমুলাস দেবে, যাতে করে এই প্রাইসটা আরও বাড়তে শুরু করবে। এখন দেখা যাচ্ছে যে চাইনিজ সরকার একটু এতটুকু এগোতে চাইছে না, এবং যার ফলে আপনাদের নিশ্চয়ই জানা আছে যে মার্কেট সাধারণত কনফিডেন্সের উপরে চলে। এখন দেখা যাচ্ছে যদি সরকার এর পিছনে না দাঁড়ায়, তাহলে এই যে আর্টিফিশিয়াল গেইন যেগুলো হয়েছে সেগুলো উড়ে যাবে।
আচ্ছা, তাহলে আমেরিকা ও অন্যান্য উন্নত দেশের অর্থনীতি তেও তো এই প্রভাবটা আমরা দেখছি, তো এটা তারা কিভাবে মোকাবেলা করবে?
মোকাবেলা করার আগে ব্যাপারটা বুঝতে হবে যে কেন ঘটনাটা হয়েছে আর কি। যে ইউরোপ, এশিয়া, ইন্ডিয়া, এশিয়া তো বটে, ইউএসএ, এখানকার ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, মানি ম্যানেজার্স, হেজ ফান্ড, এরা যথেষ্ট ইনভেস্ট করেছে চাইনিজ মার্কেটে। চাইনিজ মার্কেটে ওটা যদি পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে এদের পোর্টফোলিওর দাম অনেক কমে যাচ্ছে, এই আমেরিকান ইনভেস্টরদের যদি তুলনা উদাহরণ হিসাবে দাঁড় করাই, তাহলে তখন তারা এই সময় যেটা বলে হার্ড ইনস্টিংক্ট, যখন দেখা যাচ্ছে যে ক্ষতি হতে পারে, তখন যত তার চেষ্টা করে যত তাড়াতাড়ি এই মার্কেট থেকে বেরিয়ে আসতে, কম দামে স্টক বিক্রি করে, এবং তার ফলে হয় কি যে ক্রমাগত একের পরে একে ওই এইভাবে শর্ট সেলের দিকে নজর দেয় এবং তখন এই ধরনের একটা ক্রাইসিসের শুরু হয়। আমেরিকান সরকার এখন পর্যন্ত কিছুই বলছে না, তবে আমেরিকান ইকোনমির যে ফান্ডামেন্টালস যেগুলো সেগুলো এখনও মোটামুটি ভালো। অতএব এটা যে এরপরে বেশি আসবে এর এফেক্টটা আমারও মনে হয় না, এবং এশিয়া বিশেষ করে ইন্ডিয়ার উপরেও এর প্রভাবটা খুব বেশি পড়বে বলে মনে হয় না। ইউরোপ মারা পড়তে পারে, কারণ ইউরোপের অবস্থা অনেক সঙ্গীন আমেরিকার তুলনায়, এবং তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও যদি এ ধরনের মার খায় তাহলে তার পক্ষে এর থেকে বেঁচে আসা একটু মুশকিল হবে।
ডক্টর হাসান ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শ্রোতাদের বুঝিয়ে বলার জন্য।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহৃত কীটনাশক ফল এবং সবজিকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সেই সাথে ঢুকে পড়ে ফসলের মধ্যে এবং ছড়িয়ে পড়ে পরিবেশেও। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, ক্ষতিকর ওইসব কীটনাশকের পরিবর্তে নতুন এক ধরনের পরিবেশ বান্ধব ন্যানো পার্টিকলস বা অতি ক্ষুদ্র কণা ব্যবহার করা যেতে পারে। ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদন থেকে শোনাচ্ছেন তৌহিদুল ইসলাম।
ফসল ধ্বংসকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধে বড় বড় খামারগুলো নানা ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে যা মানুষের দেহের জন্য ক্ষতিকর। আধুনিক কীটনাশকের বেশিরভাগ শক্তিশালী উপাদান, এমনকি কিছু অ্যান্টিবায়োটিক হচ্ছে রূপার অংশনির্ভর অতি ক্ষুদ্র কণা যা মাইক্রোওয়েভের সাথে সংযুক্ত এবং কীটপতঙ্গ ধ্বংস করে। কিন্তু অতি ক্ষুদ্র কণাগুলোর শক্তি মূল ধাতু থেকে রূপাকে সরিয়ে নেয়, যা ক্ষতিকর হতে পারে। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক অরলিন ভেলেব বলেন,
environment, the effect is unknown and potentially maybe not so good
for পরিবেশ ও মানুষের খাবারের ক্ষেত্রে এর প্রভাব খুব একটা ভালো নয়। সুতরাং সমস্যাটা হচ্ছে আপনি সম্ভাব্য কি উপায়ে অতি ক্ষুদ্র উপকরণ থেকে ক্ষতিকর দিকটিকে সরাতে পারেন। অরলিন ভিলেব এবং পিএইচডির শিক্ষার্থী আলেকজান্ডার রিক্টার আবিষ্কার করেছেন যে রূপনির্ভর অতি ক্ষুদ্র কণার পরিবর্তে লিগনিন নামের এক ধরনের জৈব পলিমার ব্যবহার করা যেতে পারে যা বেশিরভাগ গাছপালায় খুঁজে পাওয়া যায়। ইবিএনপিএস হিসেবে বিবেচিত এ ধরনের অতি ক্ষুদ্র কণা উচ্চ ক্ষমতা সম্পন্ন রূপালি আয়ন বহনে সক্ষম যা ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে, কিন্তু এ কণাগুলো মূল জীবাণু নষ্ট করে এবং তা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। পিএইচডির শিক্ষার্থী আলেকজান্ডার রিক্টার বলেন,
By doing so we can actually make the nanoparticles.
এইভাবে অতি ক্ষুদ্র কণা পদ্ধতির মাধ্যমে মূল রূপার পরিমাণ কমিয়ে তাদের বিনষ্ট করার মাধ্যমে আমরা অতি ক্ষুদ্র কণার কার্যকারিতা বহাল রাখতে পারি। উদ্ভাবকরা বলছেন তাদের জীবাণু বিনষ্টকারী অতি ক্ষুদ্র কণা সংক্রামক প্রতিরোধ এবং ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য তৈরি করা বিভিন্ন পণ্যে ব্যবহার করা যেতে পারে।
এবারে সাপ্তাহিক আয়োজন ইংলিশ ইন এ মিনিট।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ
আর আমি সাবরিনা চৌধুরী।
যথারীতি আজও একটি নতুন বাগধারা বাগবিধি অর্থাৎ ইডিয়াম শেখার পালা।
তবে তার আগে গত সপ্তাহের ইডিয়াম নিয়ে একটু আলোচনা, তাই তো?
একদম তাই। মনে আছে তো গত সপ্তাহে আমরা কোন ইডিয়াম শিখেছিলাম?
গত সপ্তাহে ইডিয়ামটি ছিল ক্লিয়ার দ্য ইয়ার।
এমনিতে ক্লিয়ার দ্য ইয়ার শুনলে কি মনে হয় বলতো?
এমনিতে তো মনে হয় পরিবেশ সম্পর্কে কিছু বলা হচ্ছে।
আসলে পরিবেশ সম্পর্কেই বলা হচ্ছে এই ইডিয়ামেও।
ও তাই নাকি?
হ্যাঁ, তবে প্রাকৃতিক পরিবেশ নয়, সামাজিক বা ব্যক্তিগত পরিবেশ সম্পর্কে।
হ্যাঁ, তা তো ঠিকই।
তাহলে এবার সাবরিনা, তুমি ওই ক্লিয়ার দ্য এয়ার ইডিয়াম ব্যবহার করে কয়েকটি বাক্য তৈরি করো তো।
মাই ব্রাদার ডিডেন্ট টক টু মি ফর এ ওয়াইল, আই থিঙ্ক হি ইজ অ্যাংরি অন মি অ্যান্ড আই সার্টেনলি নিড টু ক্লিয়ার দ্য এয়ার।
পরের বাক্য,
মাই কলিগ থিঙ্কস আই এম ইম্পোজিং মাই আইডিয়াস অন হার অ্যান্ড শি হ্যাজ বিন ট্রাইং টু অ্যাভয়েড মি, আই মাস্ট ক্লিয়ার দ্য এয়ার।
আরও একটি বাক্য শোনা যাক,
হার প্যারেন্টস আর লুকিং ফর এ সুইটেবল বয় ফর হার বাট শি ইজ টু শাই টু সে দ্যাট শি ইজ অলরেডি ইন লাভ উইথ সামওয়ান, শি শুড ক্লিয়ার দ্য এয়ার।
খুবই প্রাসঙ্গিক বাক্য হয়েছে তোমার। এবার তাহলে আজকের ইডিয়াম শোনা যাক,
বার্কিং আপ দ্য রং ট্রি।
এটা শুনে তো মনে হচ্ছে কুকুর সম্পর্কে কিছু বলা হচ্ছে। কুকুরের শব্দও শোনা গেল, আবার গাছের কথাও বলা হচ্ছে।
কুকুরের কথা বলা হয়েছে বটে, তবে লক্ষ্য করে শোনো এই সংলাপে কি বলা হচ্ছে।
Did you hear that Sam is trying to get a raise from his supervisor?
Yes, he's barking up the wrong tree. Only the manager can give him a raise.
এখানে তো মনে হচ্ছে রেইজ মানে এক্ষেত্রে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে।
ঠিকই বলেছো সাবরিনা, এই সংলাপে মেয়েটি বলছে স্যাম তার সুপারভাইজারের মাধ্যমে বেতন বাড়ানোর চেষ্টা করছে,
আর ছেলেটি বলছে কেবলমাত্র ম্যানেজারই বেতন বাড়াতে পারেন।
তাই ছেলেটি বলছে স্যাম বার্কিং আপ আ রং ট্রি।
কিন্তু এটাই তো বুঝতে পারছি না, বার্কিং আপ এ রং ট্রি কেন?
তাহলে সাবরিনা এসো শোনা যাক এই ব্যাখ্যা।
Barking up the wrong tree means to place attention on the wrong thing. It comes from 19th century America, when people often hunted with dogs. The dogs would hunt animals called raccoons. They could escape up a tree with the dog barking on the ground. But raccoons could also jump to other trees, leaving the dog to bark up the wrong tree.
এবার বুঝতে পারছি, এর মানে হচ্ছে ভুল জায়গায় গুরুত্ব দেওয়া কিংবা মনোযোগ দেওয়া।
ঠিক বলেছ সাবরিনা, আর এর উৎপত্তি হয়েছে 19 শতকের আমেরিকায়, যখন কুকুর ব্যবহার করা হতো শিকার করার জন্য। কিন্তু মজার ব্যাপার কি জানো?
কি?
শিকারের প্রাণীটি তখন গাছে উঠে যেত,
তারপর
গাছের গোড়ায় বসে কুকুরটা ঘেউ ঘেউ করত, কিন্তু ততক্ষণে বোধহয় শিকারের প্রাণী অন্য কোনো গাছে উঠে গেছে,
আর তাই বলা হচ্ছে বার্কিং আপ এ রং ট্রি।
এরকম একটা বাংলা প্রবাদও কিন্তু আছে।
কোনটা বলেন তো?
অরণ্যে রোদন, মানে এমন কোন জায়গায় ধর্ণা দেয়া যেখান থেকে কিছুই পাওয়া সম্ভব নয়। তবে এখন সাবরিনা ওই বার্কিং আপ দ্য রং ট্রি দিয়ে কয়েকটি বাক্য রচনা করো তো।
হি অ্যাপিলড টু হিজ টিচার ফর টু ডেজ লিভ but he was barking up the wrong tree, he should have applied to the head teacher.
এবারের বাক্য,
we complained to the shopkeeper about the bad quality of his goods, we should be complaining to the consumers association, I suppose we were barking up the wrong tree.
এবার আরেকটি sentence,
our complaints to the boss against one of his corrupt officials were not well taken. We perhaps barked up the wrong tree. We should have gone straight to the anti-corruption department.
বাহ, জুটছই বাক্যগুলো, এবার তাহলে ওঠার পালা।
আর যাবার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
ইংলিশ ইন মিনিটসের এই সংকলন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
চীনের কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার উচ্চ ঋণের হার কমানোর পর থেকেই সাংহাই স্টক মার্কেট 7.6% মূল্যপতন ঘটেছে, যা গত 8 মাসের মধ্যে সর্বনিম্ন। চীনের শেয়ার বাজারের এই মূল্যপতন বিশ্বের সর্বত্রই স্টক মার্কেটের উপর বিরূপ প্রভাব ফেলেছে। চীনের পিপুলস ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, 1 বছর মেয়াদী ঋণের সুদের হার বুধবার থেকে কমিয়ে 4.6% করা হচ্ছে, যা গত বছর নভেম্বরের পর থেকে 5ম বারের মতো মূল্যপতন। চীনের অর্থনীতির বর্তমান স্লথগতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সুদ কমিয়ে ঋণ সুবিধা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন খাতের দুর্বল অবস্থা সোমবার থেকে চীনের শেয়ার বাজারের উপর বিরূপ প্রভাব ফেলেছে এবং মূল্যপতনও শুরু হয়। এরপর এর প্রভাব পড়ে সারা বিশ্বের অর্থনীতিতে। এশিয়ার প্রায় সকল ইন্ডেক্স, ব্রিটেনের শেয়ার বাজার, জার্মান, ফ্রান্স এবং ইউরোপের সর্বত্রই শেয়ার বাজারের মূল্যপতন এবং বৃদ্ধি ঘটছে। হাঙ্গেরির কর্তৃপক্ষ 2015 সালে দেশটিতে 100,000-এরও বেশি নতুন অভিবাসী তালিকাভুক্ত করেছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। গত সোমবারেই 2100 অভিবাসী সীমান্ত পেরিয়ে হাঙ্গেরিতে ঢুকেছে, যা এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আগমনের রেকর্ড। সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর অতিক্রম করে গ্রিসে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ মেসিডোনিয়ায় তাদেরকে থামানোর চেষ্টা করেছে। শুক্রবার এবং শনিবার পুলিশের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষও ঘটেছে। জাতিসংঘ অভিবাসী এবং শরণার্থী সংস্থা জানিয়েছে, তারা ধারণা করছে আগামী কয়েকদিনে অভিবাসীর আগমন আরও বাড়বে এবং দৈনিক 3,000-এরও বেশি মানুষ গ্রিস থেকে মেসিডোনিয়ায় আসা যাওয়া করতে পারে। ইসলামিক স্টেট ইরাক এবং সিরিয়ায় যুদ্ধ করবার লক্ষ্যে স্পেন এবং মরক্কো থেকে তাদের দলের জন্য যোদ্ধা নিয়োগের চেষ্টার সময় স্থানীয় কর্তৃপক্ষের কাছে 14 জন ধরা পড়ে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাদ্রিদের দক্ষিণে সান মার্টিন ডে লা ভেগা এবং উত্তর মরক্কোর 5টি স্থান ক্যাসাবলঙ্কা, ফেজ, নাদর, আল হুসেইমিয়া ও দ্রিওইচ থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর দামাতুরায় এক আত্মঘাতী নারী বোমা হামলাকারীর হামলায় অন্তত 5 ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ওই শহরের একটি বাস স্টেশনের প্রবেশমুখে করা হামলায় আহত হয়েছে আরও 28 জন। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সম্প্রতি ওই অঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অপহরণকৃত তরুণী এবং নারীদেরকে ব্যবহার করছে। গত বছর দেশের উত্তর পূর্বাঞ্চলীয় একটি শহর থেকে বোকো হারাম 300 জন স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল এবং তাদের মধ্যে 200 জন এখনও নিখোঁজ রয়েছে। সম্প্রতি আরেক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জোট গঠনের ঘোষণাকারী বোকো হারাম উত্তর নাইজেরিয়ায় ইসলামিক শাসন কায়েমের নামে এ পর্যন্ত প্রায় 10,000 নাইজেরিয়ানকে হত্যা করেছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি তার সেনাবাহিনীকে 3 মাসের মধ্যে বোকো হারামের সন্ত্রাস দমনের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দক্ষিণ জাপানে শক্তিশালী এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, যাতে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। জাপান সাগর থেকে ধেয়ে আসা টাইফুন গোনি নামের ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় 180 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকার 1,00,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ে এ পর্যন্ত 20 জন আহত হয়েছে। জাপানে আঘাত হানার আগে ওই ঝড় ফিলিপাইনে আঘাত করে ভূমিধসে 21 জন নিহত হন। শ্রীলঙ্কায় সফররত যুক্তরাষ্ট্রের 2 কূটনীতিক বলেছেন, 26 বছরের গৃহযুদ্ধের অবসানের পর দেশটিতে স্থিতি নিশ্চিত করতে শ্রীলঙ্কার নতুন সরকার ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিশওয়াল এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম মালিনোভস্কি মঙ্গলবার কলম্বোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গালা সামারাবৈরার সঙ্গে সাক্ষাৎ করেন। সামারাবেরা বলেন, তাদের আলোচনার মধ্যে ছিল দেশের পুনর্বাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার কী কী করছে এসব বিষয়ে বলা হয়। 26 বছরের গৃহযুদ্ধে দেশটিতে 1,00,000-এরও বেশি মানুষ মারা যান। দক্ষিণ সুদানে 20 মাসের গৃহযুদ্ধ অবসানে বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট সালভা কির। ভয়েস অফ আমেরিকার সাউথ সুদান ইন ফোকাস প্রোগ্রামের কাছে আসা এক চিঠিতে পূর্ব আফ্রিকান ব্লক IGAD জানিয়েছে, বুধবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ওই চুক্তি স্বাক্ষরিত হবে। সালভা কিরের সরকারি বাহিনী এবং তার সাবেক ডেপুটি রিয়েক মাচারের বিদ্রোহী বাহিনীর মধ্যকার ওই গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে IGAD বহুদিন ধরে এই চুক্তির চেষ্টা করে আসছিল।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৌহিদুল ইসলাম, আর প্রকৌশলীর ভূমিকায় ছিলেন কার্টিস বাইনাম। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.